ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি রোহিঙ্গা সংক্রান্ত ভয়ঙ্কর পরিস্থিতির জন্য সুস্পষ্টভাবে মিয়ানমারের সহিংসতাকে দায়ী করেছেন।
রিপোর্ট রয়েছে পরমাশিস ঘোষ রায়ের।
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলা ভাষা জানা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে।
আর রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ওয়েব দুনিয়ার একটি খবরে রাজধানী ঢাকা সহ বহির্বিশ্বে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নাসরিন কুইন। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেসব অপমানজনক মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জবাবে আরও হুমকি প্রদান করেছেন। ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুনলাম এই মাত্র, তার ভাষণে যদি ছোট রকেটম্যানের ভাবনার প্রতিফলন থাকে তারা বেশি দিন টিকে থাকবে না। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন। রি ইয়াং হো বলেছেন, ট্রাম্পের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। ট্রাম্প মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রকেটম্যান নামে আখ্যায়িত করেন এবং বলেন উন তার পারমাণবিক কার্যক্রম নিয়ে আত্মঘাতী মিশনে নেমেছেন। রি জাপান ও দক্ষিণ কোরিয়ার সমালোচনা করে বলেন তারা ওয়াশিংটনের পুতুল সরকার। রবিবার জার্মানিতে কেন্দ্রীয় নির্বাচন হচ্ছে। আঙ্গেলা মার্কেল ঐতিহাসিক চতুর্থ মেয়াদে চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা আর জনগণ সেই সিদ্ধান্ত নেবেন। জনমত সমীক্ষায় যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা হচ্ছে মার্কেলের মধ্যে ডানপন্থী খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং বাভারিয়ায় তাদের উপদল খ্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন জয়লাভ করবে। অনুমান করা হচ্ছে ওই দুই দল একযোগে 36-39% ভোট পাবে। জার্মানির দ্বিতীয় বৃহৎ দল মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাট, যারা মার্কেলের বিদায়ী সরকারি শরিক ছিল, তারা সম্ভবত 23% ভোট পাবে। এই নির্বাচনে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে প্রতিক্রিয়াশীল জাতীয়তাবাদীরা নাৎসি যুগের পর এই প্রথম বুন্ডেস্টাগ বা সাংবিধানিক ও আইন পরিষদে আসন পাবে কিনা। জনমত সমীক্ষকরা বলছেন অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি হয়তো 10% ভোট পাবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, রোহিঙ্গা যারা মিয়ানমার থেকে পালিয়ে গেছে তাদের খাদ্য ও আশ্রয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ব্যাপক আন্তর্জাতিক সহায়তা। ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপ্পো গ্রান্ডি রবিবার বাংলাদেশের কক্সবাজারে বলেছেন, 4,30,000-এর বেশি মানুষ যারা মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে গেছে তাদের ব্যাপক প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি বলেন, যে শরণার্থীরা সবে এসেছেন তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি, আমি দেখেছি যে তাদের প্রয়োজনের ব্যাপকতা কত বিস্তৃত। তাদের সবকিছুর প্রয়োজন রয়েছে। তাদের প্রয়োজন খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়স্থল, স্বাস্থ্য পরিচর্যা এবং সবচাইতে জরুরি ও বড় প্রয়োজন ভালো থাকার জায়গা। গ্র্যান্ডি আরও বলেন, সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ সহিংসতার কারণেই জনগণ মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছে।
Of the refugees that have just arrived, and I must say that on the one hand I was struck by the incredible magnitude of their needs. They need everything, as I said. They need
জাতিসংঘ শরণার্থী হাই কমিশন UNHCR এর প্রধান রোহিঙ্গা পরিস্থিতির জন্য সুস্পষ্টভাবে মিয়ানমারের সহিংসতাকে যে দায়ী করেছেন সে সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রোববার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কক্সবাজার জেলায় রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে ফিলিপ্পো গ্রান্ডি সাংবাদিকদের বলেন, মিয়ানমারকে এই মুহূর্তে সহিংসতা বন্ধ করতে হবে এবং মানবাধিকার সংস্থাগুলোকে রাখাইনের উত্তরে প্রবেশ করতে দিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের শুরুতেই যে সমস্যার সমাধান করতে হবে তা হচ্ছে তাদের নাগরিকত্বের বিষয়টি। তিনি রোহিঙ্গা শরণার্থীদের সমস্যাকে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জরুরি শরণার্থী সমস্যা বলে অভিহিত করেছেন। এদিকে জাতিসংঘ বলেছে, মিয়ানমারের সেনারা রোহিঙ্গা নারীদের যে ধর্ষণ করেছে তার প্রমাণ পাওয়া গেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ রোববার এক বিবৃতিতে অভিযোগ করেছে যে মিয়ানমার সেনারা এখনও সীমান্তে এবং রাখাইনে রোহিঙ্গা গ্রামগুলোতে মানব বিধ্বংসী মাইন পোঁতা অব্যাহত রেখেছে। অন্যদিকে তুরস্ক বলেছে তারা 1,00,000 রোহিঙ্গা শরণার্থীর জন্য আশ্রয় শিবির তৈরি করবে। উল্লেখ্য, গত 25 আগস্ট থেকে এ পর্যন্ত 4,25,000 রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে ভারত বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গে 22টি স্পর্শকাতর স্থানে টহলদারি বাড়িয়েছে বিএসএফ। একই সঙ্গে রোহিঙ্গাদের নিজেদের বাংলাদেশে পরিচয় দেওয়ার চেষ্টা মোকাবেলায় বাংলা ভাষা জানা জওয়ানদের ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভরসা রাখা হচ্ছে স্থানীয় সূত্রের ওপরও। সীমান্তরক্ষী বাহিনীর এক আধিকারিক একথা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন। তিনি বলেছেন, বেআইনি ভাবে কেউ সীমান্ত পেরিয়ে এলে তাকে ধরা হয়, ওই ব্যক্তিকে জেরা করেন বাহিনীর জওয়ানরা। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে চাইছে কেন্দ্রের সরকার। এদেশে এখন প্রায় 40,000 রোহিঙ্গা রয়েছে, আর যাতে কোনো অনুপ্রবেশ না হয় তা নিশ্চিত করতে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার 22টি সংবেদনশীল এলাকায় সীমান্তে টহলদারি বাড়ানো হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দক্ষিণবঙ্গের আইজি পিসিআর আনাজানুয়েলে বলেছেন, এই রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি সামনে আসার পর ওই সীমান্তের ওপর ওই সংবেদনশীল এলাকাগুলির নিরাপত্তা সম্পর্কে পর্যালোচনা করা হয়। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
মালিতে শান্তিরক্ষা মিশনে কর্মরত 3 বাংলাদেশি সেনা সেদেশের বিদ্রোহীদের পোঁতা বোমার আঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর 4 সেনা। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম তার প্রতিবেদনে।
ঢাকায় রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এই খবর দিয়ে বলা হয়, মালির বিদ্রোহীদের সাথে শনিবার এবং রোববার চলা সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের তুলে রাখা বোমার বিস্ফোরণে এ সকল হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, নিহত শান্তিরক্ষীরা হলেন সার্জেন্ট আলতাফ, লেন্স কর্পোরাল জাকিরুল এবং আর্টিলারির সৈনিক মনোয়ার। আহতদের গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করে বলা হয়, মালিতে নিয়োজিত অন্যান্য বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদে আছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইরান শনিবার যে ঘোষণা করেছে যে তারা সাফল্যের সঙ্গে নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, পশ্চিমী নেতারা তার বিরূপ সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টুইট বার্তায় বলেছেন, ইরান এইমাত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছতে পারে। তারা উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করছে, এটা ভালো পারমাণবিক চুক্তি নয়। ট্রাম্প 2015 সালের ইরান পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করছিলেন। ওই চুক্তির অধীনে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরানে তাদের কিছু পারমাণবিক কার্যক্রম হ্রাস করার কথা। এক আত্মঘাতী বোমা আক্রমণকারী আফগানিস্তানের রাজধানী কাবুলে নেটো কনভয়ের ওপর হামলা চালিয়েছে। হামলায় অন্তত 3 জন আহত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান বেসামরিক লোকজন আহত হয়। বিদেশি সেনারা কেউ হতাহত হয়েছে কিনা তা তিনি বলেননি। এক বিবৃতিতে নেটো বলেছে, আজ সকালে কাবুলে নেটো কনভয়কে লক্ষ্য করে ঘরে তৈরি বোমা ব্যবহার করা হয়। বিস্ফোরণে নেটোর রেজলিউট সাপোর্ট মিশনের কেউ হতাহত হয়নি। তালেবান বিদ্রোহীরা আক্রমণ পরিকল্পনার দায় স্বীকার করেছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। অনুষ্ঠানের সূচনা পর্বেই বলেছিলাম, ওয়েব দুনিয়ার একটি খবরে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ বহির্বিশ্বে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তারই বিবরণ দিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ওয়েব দুনিয়ার একটি খবরে রাজধানী ঢাকা সহ বহির্বিশ্বে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে এই মর্মে খবর দিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। সেখানে বলা হয়, গত 24 আগস্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের অন্তত 6 থেকে 7 জন সদস্য হত্যা প্রচেষ্টার প্রস্তুতি নিয়েছিল। কথিত ওই হামলা চেষ্টার সঙ্গে জড়িত ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। পরিকল্পনা ছিল জেএমবির জঙ্গিরা অন্যান্য নিরাপত্তা রক্ষীদের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ের চারপাশে সিরিজ বোমা বিস্ফোরণ ঘটিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিবে। খবরটি চাউর হওয়ার পর তা প্রচার করবেন কিনা এ নিয়ে ঢাকার সাংবাদিকরা দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এক পর্যায়ে কয়েকটি টেলিভিশন ভারতীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে খবরটি স্ক্রলে প্রচার করে, অল্প সময় পর কোনো কারণ ছাড়াই তারা খবরটি প্রত্যাহার করে নেয়। একটি ইংরেজি দৈনিক প্রথম সংস্করণে খবরটি প্রকাশ করে, গভীর রাতে 2টি টেলিভিশন টক শোর আয়োজন করে। প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ ও প্রচারে বিরত থাকে। তবে সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসস মধ্যরাতে শেখ হাসিনা সার্ভাইভস অ্যাটেম্পট অন লাইফ শিরোনামে খবরটি প্রকাশ করে, কিন্তু অল্প সময়ের মধ্যেই তা প্রত্যাহার করে নেয়। রোববার সকালের দিকে খবরটি ফের আলোচনায় আসে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বান্দরবানে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আকাশছোঁয়া জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশি বিদেশি একটি মতলবী মহল তাকে হত্যার ষড়যন্ত্র করছে। অন্যদিকে বেলা 2টোর দিকে শিল্পমন্ত্রী আবুল সোনামু সচিবালয়ে বলেন, খবরটি সম্পূর্ণ ভুয়া, এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই। এর অল্প সময় পরেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা চেষ্টার খবর সম্পূর্ণভাবে ভিত্তিহীন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 23 সেপ্টেম্বর একটি বিদেশি টিভি চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম খবরটি প্রচার করে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর উপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে কয়েকটি টিভি চ্যানেল খবর প্রচার সহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রীর ওপর হামলা চেষ্টার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। বিজ্ঞপ্তিতে এইরূপ ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সতর্কতা অবলম্বন ও বিচার বিবেচনা প্রসূত মিডিয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চলমান রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলি বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক, সংবাদ ভাষ্যকার হাসান শাহরিয়ারের সঙ্গে টেলিফোনে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। রোহিঙ্গা ইস্যুতে সামরিক হুন্তা মিয়ানমারের বলা হচ্ছে যে অনসান সুচিকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলবার জন্যে, দুরূহ সংকট অবস্থায় ফেলবার জন্যে এই রোহিঙ্গা ইস্যুটাকে বেশি হাওয়া দিচ্ছে। তো এ ব্যাপারে আপনার?
না, আমি এটার সঙ্গে একমত নই। এই জন্য যে আমরা সুচিকে আগের থেকে দেখে আসছি তার কর্মকাণ্ড, উনি যখন বিরোধী দলে ছিলেন তখনও কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে উনি চুপ ছিলেন, উনি কখনো রোহিঙ্গা সম্পর্কে কোনো কথা বলেন, এবং উনি রোহিঙ্গাদের রোহিঙ্গা বলেন না, উনি বলেন এরা বাঙালি। এটা আগেও ছিল, এখনো আছে, এবং এখানে যা হয়েছে সেটা ওনার পুরো অনুমতি নিয়েই হয়েছে। সামরিক জান্তা আলাদাভাবে কিছু করেনি, আর উনি তো জান্তার সঙ্গে আতাত করেই তো সরকার চালাচ্ছে।
এই যে রোহিঙ্গা, আজকে যারা রোহিঙ্গা বলে চিহ্নিত পরিচিত, তারা বাইরে থেকে গিয়েছিলেন, হ্যাঁ, অন্যান্য বিশ্বের অন্যান্য অংশ থেকে গিয়েছিলেন, তো ওই রকম ভাবে আজকে যুক্তরাষ্ট্রে যারা এদেশের নাগরিক বলে নিজেদেরকে দাবি করেন, আমরা যারা আছি ন্যাচারালাইজড সিটিজেন অথবা জন্মসূত্রে এদেশের যারা নাগরিক, যারা মেফ্লাওয়ারে করে প্রায় 400 বছর আগে বিলেত থেকে এসেছিলেন, তাদের বংশধররাই তো এদেশের নাগরিক আজকাল, এবং তারাই এদেশের মালিক। তো সেটা যদি হয় তাহলে রোহিঙ্গাদের ব্যাপারে অন্যরকম হচ্ছে কেন?
এই ইস্যুর সঙ্গে আমেরিকার একটা সদৃশ্য পাওয়া যায়। ইউরোপ থেকে যেসব ইমিগ্রেন্ট দিয়েছিলেন তারা মডার্ন একটা আমেরিকাকে করে তুলেছেন নিঃসন্দেহে, কিন্তু এই ইমিগ্রেন্টরাই এখন এশিয়া এবং আফ্রিকা থেকে নতুন ইমিগ্রেন্ট আসুক, এটা বিরোধিতা করছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও, তার পূর্বপুরুষরাও তো
স্কটল্যান্ড থেকে এসেছিলেন,
যেখানে হোক ইউরোপ থেকে গিয়েছিলেন, ইউরোপ থেকে গিয়েছিলেন। এই এই প্রশ্নটা এখন মিয়ানমারেও আছে। মিয়ানমারের তিনটা জিনিস আছে, একটা হলো যে রং
গাত্রবর্ণ,
আর রোহিঙ্গারা হলো কালো, আর একটা হলো জাতিগোষ্ঠী, তারা হলো মঙ্গোলিয়ান, আর এরা হলো মুসলিম, ওদের ধর্ম হলো বৌদ্ধ ধর্ম, আর এদের ধর্ম হলো মুসলমান এবং হিন্দু, দুটি আছে। আর একটা আছে, আর একটা সেটা হলো অর্থ। ওখানে দীর্ঘদিন থাকার ফলে কিছু সংখ্যক রোহিঙ্গা আছে যারা বিস্তর সম্পত্তির মালিক, এটাও তাদের জন্য একটা কাল হয়েছে। আর্মি তাদের সম্পত্তি কেড়ে নিয়ে বৌদ্ধদের মধ্যে বিলিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে চলে আসছে, এটা কোনো নতুন সমস্যা নয়। সিচি তা দিয়ে গেছেন, এটা সব তাল মিলিয়ে গেছেন, উনি ইচ্ছে করলে এই সমস্যাটা সমাধান উনি করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি তাতে বিশ্বাস করেন না।
হ্যাঁ, কিন্তু আপনি এই যে গাত্রবর্ণের কথা বললেন, আপনি এই যে ভিন্নতর জাতিগোষ্ঠীর কথা বললেন, ভিন্নতর ধর্ম সম্প্রদায়ের কথা বললেন, এটা তো আজকের যে রাখাইন প্রদেশ, যেটা কিনা আরাকান ছিল এক সময়, সেখানে তখনও বিভিন্ন গাত্রবর্ণের, বিভিন্ন ধর্মগোষ্ঠীর, বিভিন্ন সম্প্রদায়ের লোক একত্রে বসবাস করেছে, এবং আমরা রবীন্দ্রনাথের লেখাতেও তার নমুনা দেখতে পাই।
এক সময়ে মুসলমানরা ওখানে শাসন করেছে, তাদের যে রাজকবি, তাদের রাজকবিদের মধ্যে আমাদের কবি আলাওলকেও এখানে নেওয়া হয়েছিল, এরকম আরো বহু কবি সাহিত্যিক ওখানে গিয়েছেন।
একাত্তরের কথা মনে করিয়ে দেয়, আমরাও এক সময় যশোর রোড ধরে পালিয়েছিলাম প্রাণ ভয়ে, প্রাণ নিয়ে। এখন এরাও নাফ নদী পার হয়ে আসছেন অসহায় অবস্থায়, তো মোটামুটি একই
না, একটু একটু ব্যবধান আছে এর মধ্যে। আমাদের যে সংগ্রামটা ছিল, আমাদের সংগ্রাম ছিল স্বাধীনতার সংগ্রাম, আমরা পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন হতে চেয়েছি, সেই জন্য আমাদের।
হ্যাঁ না, ইস্যু ডিফারেন্ট ছিল নিশ্চয়ই, কিন্তু আপনি এই যে স্বাধীনতার কথা বললেন, স্বাধীনতা তো কোনো বায়বীয় জিনিস না, কোনো কাল্পনিক ব্যাপার না, স্বাধীনতা হচ্ছে একটা মানুষকে, আমাকে আমার মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকার যে ব্যবস্থা, সেটাই তো স্বাধীনতা।
কিন্তু এরা তো ওই দেশের নাগরিকই না, তাদের নাগরিকত্বই দিচ্ছে না।
না না, সেটাই তো প্রশ্ন, যে নাগরিক নয় কেন? আজকে 500-600 বছর পরেও একটা মানুষ যে দেশে থাকলো, যে ভূখণ্ডে থাকলো, যেখানকার মাটিতে দাঁড়িয়ে শ্বাস নিল, যেখানকার উৎপন্ন শস্যকে সে বেড়ে উঠেছে, যেখানে তার নাড়ি পোঁতা আছে, যেখানে তার বংশ পরম্পরায় যার গ্রন্থি রয়েছে, সেখানে সে বিলং করে না, তো কোথায় বিলং করবে?
এটা তো আমরা বলছি, রোহিঙ্গারা বলছে, হোল ওয়ার্ল্ড বলছে, মিয়ানমার এই যুক্তি মানে না। তা বলে যে না, এরা অবৈধ অভিবাসী, এরা এখানে অবৈধভাবে বসবাস করে আসছে। হ্যাঁ, তো যাদের কাগজপত্র আছে আমরা তাদের, তো কাগজপত্র তো অধিকাংশ লোকেরই নাই, কারণ আপনি তো কাগজপত্র দেনই নাই তাদের, তাই না? কাগজপত্র দিলেও থাকবে, আপনি যদি তাদের নাগরিক অধিকার দিতেন, তাদের আইডি কার্ড ইত্যাদি থাকতো, তাহলে তো তাদের তো তাদের উপর তো অত্যাচার শুরু হয়েছে সেই মেউইনের আমল থেকে। মেউইন যখন আসলো ক্ষমতায় 1962 সনে, তখন থেকে তো শুরু হয়েছে এই
অংসানসুচি।
হ্যাঁ, অংসানসুচি, তার বাবা অংসান, উনি তো একটা স্বাধীনতা ছিলেন, তাদের স্বাধীনতা যুদ্ধে, যদিও স্বাধীনতার 1948 সালে স্বাধীনতা হয়েছে, এর কয়েক মাস আগেই তাকে হত্যা করা হয়েছিল। ওনার সঙ্গে যেসব লোক স্বাধীনতা সংগ্রাম করেছে, তাদের মধ্যে রোহিঙ্গা নেতারাও ছিল, উনি তো রোহিঙ্গাদের, হ্যাঁ রোহিঙ্গাদের উনি আলাদা করে দেখেননি, কিন্তু তার মেয়ে তার বাবার সঙ্গে তো বিশ্বাসঘাতকতা করেছে, তার বাবার কোনো আদর্শ তার মেয়ে অনুসরণ করছে না, এবং এটা বাস্তবায়নের কোনো প্রচেষ্টাই তার নেই।
আজকে যারা ফিলিস্তিনে, প্যালেস্টাইনে যারা শরণার্থী শিবিরে বসবাস করছে নিজেদের দেশেই, যাদের জন্ম হয়েছে শরণার্থী শিবিরে এবং তারা এখন প্রবীণ বয়সী হয়ে গেছে দীর্ঘকাল পর। আজকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে যে আফগান নাগরিকরা রয়েছেন বহু বছর যাবৎ, তারা এবং ইউরোপের বিভিন্ন শরণার্থী শিবিরে যারা আটকা পড়ে আছেন বা অন্য কোথাও যাবার প্রতীক্ষায় রয়েছেন এবং রোহিঙ্গা শরণার্থী, এ সবই তো শরণার্থী, অসহায় মানুষ যারা বেঁচে থাকার অধিকার চাইছে। তো এই বেঁচে থাকার অধিকার তাদেরকে দিতে অস্বীকার করছে কিছু লোক, কিছু গোষ্ঠী, কোনো একটি সম্প্রদায়। তো বিশ্ব বিবেক জাগ্রত হয়ে এদেরকে এদের অধিকার পাইয়ে দিতে কতখানি সমর্থ হবে বলে আপনি মনে করেন?
অবশেষে বিশ্ব বিবেকের একাংশ জাগ্রত হয়েছে। আপনার আপনার দেশ আমেরিকা, আপনার ভাইস প্রেসিডেন্ট যিনি সিকিউরিটি কাউন্সিলে বলেছেন এটা জঘন্য অপরাধ, এর বিচার হওয়া উচিত। আপনার প্রেসিডেন্টও বলেছেন যে এটা বিরাট সমস্যা, তার সমাধান হওয়া দরকার। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে উনি বলেছেন যে এই সমস্যার সমাধান যদি তারা না করে তাহলে আমরা সেনাবাহিনীর বা বর্মি সেনাবাহিনীর সদস্যদের কোনো প্রশিক্ষণ দেব না বিলাতে। তেমনি ফ্রান্সের প্রেসিডেন্টও বলেছেন যে এটা জঘন্য অপরাধ, হ্যাঁ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, লঙ্ঘিত হয়েছে এবং এটা জিনোসাইড, কাজেই এটা এই সমস্যার সমাধান করতে। এটা একটা সাইড। অপরদিকে চীন, রাশিয়া এবং ভারত তারা নিশ্চিত, কারণ তারা মিয়ানমারে এত টাকা বিনিয়োগ করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের, হ্যাঁ, ডিফেন্স থেকে শুরু করে সব জায়গায়, যে তারা তাদের কাছে প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ, মানবতা তাদের কাছে এখন আর মানে বড় কিছু নেই। তো সিকিউরিটি কাউন্সিলের অর্ধেক সদস্য মোটামুটি দুই ভাগ হয়ে গেছে সিকিউরিটি কাউন্সিল। এখন যদি এই সমস্যার সমাধান করতে হয় তাহলে সিকিউরিটি কাউন্সিলও একটা মতৈক্য হতে হবে। এদিকে বার্মা বলেছে যে মিয়ানমার বলেছে যে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করতে রাজি আছে এই ইস্যুতে এবং তারা প্রস্তাব দিয়েছে। এখন আমাদের সরকার কি বলে জানি না, কিন্তু এটা তো শুরু। এখন যে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে পাঁচটা প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব খুবই মানে অর্থবহ এবং টাইমলি আর কি, সময় উপযোগী। উনি বলেছেন চিরতরে মিয়ানমারের সহিংসতা ও জাতিগত নিধন নিঃশর্তে বন্ধ করতে হবে। দুই নম্বর, অনতিবিলম্বে জাতিসংঘ মহাসচিবের নিজস্ব অনুসন্ধানী একটি দল সেখানে পাঠাতে হবে। তৃতীয়ত, সব নাগরিকের নিরাপত্তা বিধান এবং মিয়ানমারের নিরাপদ অঞ্চল গড়ে তুলতে হবে। তার চতুর্থ, বিতাড়িত সব রোহিঙ্গাকে নিজ বাড়ি ঘরে ফিরিয়ে নিতে হবে এবং তাদের পুনর্বাসিত করতে হবে। আর পঞ্চম হইল, কোফি আনান কমিশনের যে রিপোর্ট সেটা
বাস্তবায়িত করতে হবে
পূর্ণ এবং দ্রুত, মানে ইন ফুল, হ্যাঁ, অর্ধেক না একটু করলাম তা না, পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে। এই এই যে পাঁচটি উনি বলেছেন এটা এটাই বাংলাদেশের কি ইন্টারেস্ট আছে এখানে? বাংলাদেশের তো নিজস্ব কোনো ইন্টারেস্ট নাই। হ্যাঁ, উনি বলেছেন আমরা তো যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। সত্যি কথাই তো উনি বলেছেন, বাংলাদেশ তো শান্তি চাচ্ছে। এবং আজকে শেখ হাসিনা এই যে যারা এখানে আসছে উনি তো তাদের জন্য তার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন যে রোহিঙ্গারা আসবে এখানে, প্রয়োজন হলে আমরা আমাদের খাবার ভাগ করে খাবো।
যে দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাদের অনেকেরই অর্থনৈতিক স্বার্থ নিহিত রয়েছে মিয়ানমারের মাটির নিচে। মিয়ানমার তটভূমির সংলগ্ন সাগর তলদেশে স্বার্থ রয়েছে এবং তারা এগিয়ে না আসলে এই জটিল সমস্যাটির সহসা সুরাহা হবে বলে অনেকেই মনে করছেন না?
আমি আপনার সাথে সম্পূর্ণ একসঙ্গে সম্পূর্ণ একমত। এখন দুতিয়ালি প্রয়োজন, বুঝছেন? এখন আমাদের জাতিসংঘ মহাসচিব একটা ভালো ভূমিকা পালন করতে পারেন, সঙ্গে সঙ্গে অন্য সিকিউরিটি কাউন্সিলের যে অন্য সদস্যরা আছেন, হ্যাঁ, যারা এই সুরাহা করতে চাচ্ছেন এই সমস্যার, তারা ওদের সঙ্গে যদি একটু কথা বলেন তাইলে হয়তো তারা নমনীয় হতে পারে। তারা তো এই ব্যাপারে কিছু না বললেই হলো, অর্থাৎ ঠিক আছে, হ্যাঁ, যে তাদের দেশের লোক তাদেরকে ফিরিয়ে নিতে হবে, এটা এটা হইলেই তো হয়।
আজকে কোনো কোনো পক্ষ থেকে মিয়ানমারের নিরাপত্তার স্বার্থের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে নিরাপত্তা নিশ্চিত করার অধিকার মিয়ানমারের রয়েছে, তো নিজেদের নিরাপত্তার সুরক্ষিত করবার অধিকার মিয়ানমারের যেমন রয়েছে, তেমনি এই অধিকার তো বাংলাদেশেরও রয়েছে। আজকে বাংলাদেশের ওপরে যে 8-10 লক্ষের মতন বহিরাগতকে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তাতে করে বাংলাদেশের যে সীমান্ত নদী বরাবর সেই সীমান্ত অরক্ষিত হয়ে যাচ্ছে, বিপজ্জনক হয়ে যাচ্ছে, মাদকের চলাচালান র‍্যাম্পেন্ট হচ্ছে, এবং বাংলাদেশের নিরাপত্তা নিশ্চয়তা দেবে কে?
না, সেটা ঠিক, হ্যাঁ, কিন্তু কথা হলো যে এখন এখন মানে কি এই বর্তমান বিশ্বে, বর্তমান বিশ্বে আর ওই আগের ওই বলি বললে চলবে না। এখন আন্তর্জাতিক প্রত্যেকটা দেশই এখন আন্তর্জাতিক হয়ে গেছে, কারণ সব বিভিন্ন দেশের লোকে এসে বসবাস করছে, আবার চলে যাচ্ছে, আবার আসছে। এই যে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন একটা কথা আছে, তাই না?
হাসান শাহরিয়ার, আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন, অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব, অনেক কিছু উঠে আসে এই আলোচনার মধ্যে।
আমি যে কথাগুলো বললাম সেগুলো কি আপনার যারা শ্রোতা,
জি,
হ্যাঁ, তাদের কি
তাদেরও নিজস্ব মতামত আছে এবং আমরা সবার মতামতকেই আমরা শ্রদ্ধা করি, এবং আমরা এই আশাই করব যে শুভ বুদ্ধির উদয় হোক, শুভ ইচ্ছা মূর্ত হোক, মানুষকে বাঁচার অধিকার নিয়ে বেঁচে থাকতে দেওয়া হোক সম্মানজনকভাবে, এটাই স্বাধীনতার মূল কথা, এবং এই স্বাধীনতার মূল কথা মূর্ত হোক দিকে দিকে, এই কামনা করে, এই আশাবাদ রেখে
আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশে হাজার হাজার লোকের মধ্যে আমাকে খুঁজে বের করেছেন কথা বলার জন্য।
না না, নিশ্চয়ই, আপনি
অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ হাসান শাহরিয়ার আপনাকে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার আজ রবিবারের বিশেষ পরিবেশনা, উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 17তম পর্ব। রচনা উপস্থাপনা আনিস আহমেদ।
উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাত এই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়েই আমাদের এই রবিবারিক আয়োজন। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদ নিয়ে আলোচনা প্রসঙ্গে গত দুটি অনুষ্ঠানে আমরা সর্বসাম্প্রতিক সময়ের সবচাইতে বহুল আলোচিত বিষয়ের প্রতি আলোকপাত করেছিলাম। বলেছিলাম মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা বিতাড়ন প্রসঙ্গ, জাতিসংঘ যাকে বলছে জাতিগোষ্ঠীগত নির্মূল প্রক্রিয়া। বাহ্যত রোহিঙ্গা সমস্যাটি একটি মানবিক সমস্যা, অনেকে হয়তো এর সঙ্গে উগ্রবাদের সম্পৃক্ততা সহজে খুঁজে পাবেন না। কিন্তু একটু গভীরভাবে ভাবলেই দেখা যাবে যে এই সমস্যার উৎপত্তি এক ধরনের উগ্রবাদের মাধ্যমে। সে কেবল এই কারণে নয় যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি গত 25 অগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছিল। হ্যাঁ, সেটা একটা তাৎক্ষণিক কারণ বটে, কিন্তু মিয়ানমারের সমাজ ও সংস্কৃতির মধ্যেই যে বিভাজন কাজ করেছে সেটাই সম্ভবত এই সংঘাতের উৎস। বিষয়টি যে জটিল এবং বহুমাত্রিক সে সম্পর্কে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক আলী রিয়াজ বলছিলেন,
এই সংকটটাকে কেবলমাত্র যদি আপনি ধর্মীয় উগ্রবাদের আলোকে দেখেন তাহলে বুঝতে আমার মনে হয় একটু কঠিনই হবে। কঠিন হবে এই কারণে যে মিয়ানমারের রাখাইন প্রদেশের সংকটটা আসলে এর বিভিন্ন রকম দিক রয়েছে। এর মধ্যে একটা দিক তো অবশ্যই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম ধর্মাবলম্বী ইসলামের সমর্থক, সেহেতু তাদের উপর যে নিপীড়ন সেটাকে আপনি মুসলিম জনগোষ্ঠীর উপর নিপীড়ন বলতে পারেন, এবং তাদের যখন প্রতিক্রিয়াটা হচ্ছে তখন অনেকে ভাবছেন এটা হচ্ছে এক ধরনের মুসলিম ইনসার্জেন্ট। কিন্তু আবার পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরেই যেটা মিয়ানমারের ক্ষেত্রে সার্বিকভাবে মিয়ানমারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৌদ্ধ বর্মী জাতীয়তাবাদের উত্থান, এবং এটা বেশ উগ্রপন্থী জাতীয়তাবাদী আর কি। এবং সেই উগ্রপন্থী জাতীয়তাবাদ যেটা করছে সেটা হচ্ছে যে তার থেকে যারা ভিন্ন তাদেরকে এক ধরনের নির্মূল অভিযানের মধ্যে চলে গেছে, সেটাকে আমরা এথনিক ক্লিনজিং বলতে পারি আর কি। এবং সেই এথনিক ক্লিনজিং এ এই যে উগ্র বৌদ্ধ বর্মী জাতীয়তাবাদের উত্থান ঘটেছে, রাষ্ট্র তাকে সমর্থন দিচ্ছে, কারণ মিয়ানমারের ক্ষেত্রে রাষ্ট্রের আদর্শই সেটা। এর বাইরেও আবার একটা ডিমেনশন আছে, সেটা হচ্ছে অর্থনৈতিক। যেই এলাকায় এই ঘটনাটা ঘটছে রাখাইন প্রদেশে, বিশেষ করে যে সমস্ত গ্রাম এবং অঞ্চলগুলিতে ঘটছে, সেক্ষেত্রে বড় রকমের বিদেশি বিনিয়োগের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং তাতে করে জমি জমা দখল হয়ে যাচ্ছে। এমনিতেই রাখাইন প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠী যেহেতু স্বীকৃত জনগোষ্ঠী নয়, সেহেতু তাদের অধিকার অনেক বেশি সীমিত, এমনকি চলাফেরার অধিকারও সীমিত, শিক্ষার অধিকার সীমিত। তো এই সীমিত সমস্ত অধিকারের সঙ্গে যতটুকু ছিল সেটা হচ্ছে সামান্য কিছু জমি থাকার সুযোগ ছিল, সেই সেটাও চলে যাচ্ছে। ফলে সমস্ত পরিস্থিতিটা জটিল একটা রূপ ধারণ করেছে, এবং এটা দীর্ঘদিনের তো, এটা তো হঠাৎ করে ধরুন আমরা এখন দেখতে পাচ্ছি 4 লাখ লোক এসে হাজির হয়েছে বাংলাদেশে, কিন্তু আগেও তো 2 দফা ঘটেছে। ফলে দীর্ঘদিন ধরে রাষ্ট্র পরিপোষিত বৌদ্ধ বর্মী উগ্র জাতীয়তাবাদকে যেভাবে লালন পালন করা হয়েছে, সমর্থন দেওয়া হয়েছে রাজনৈতিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে, তার একটা প্রতিক্রিয়া পড়েছে। আবার বিপরীত ক্রমে আপনি রোহিঙ্গাদের মধ্যে দীর্ঘদিন ধরে যেই এক ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদের আকাঙ্ক্ষা ছিল সেটাকে র্যাডিক্যালাইজ করার সুযোগ তৈরি হয়েছে, এবং সেই র্যাডিক্যালাইজেশনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে এখন এটা ক্ষেত্র বিশেষে কোনো কোনো গোষ্ঠী সহিংসভাবে সেটা মোকাবিলা করছে রাষ্ট্র।
অধ্যাপক আলী রিয়াজ যা বললেন তাতে একটা বিষয় খুব পরিষ্কার হলো যে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি কিংবা সংশ্লিষ্ট অন্যান্য মুসলিম উগ্রবাদী সংগঠনগুলোর সম্পৃক্ততা হয়তো মুদ্রার এক পিঠ, কিন্তু মুদ্রার অপর পিঠে রয়েছে উগ্র জাতীয়তাবাদ বা এক জাতিগোষ্ঠীর ওপর অপর জাতিগোষ্ঠীর প্রাধান্য বিস্তারের আকাঙ্ক্ষা। উগ্রবাদ কিংবা মৌলবাদ যাই বলুন না কেন, এ কেবলমাত্র ধর্মীয় আবর্তে যে আবদ্ধ নয় সে কথা বলছিলেন বর্তমানে ডারমাউথ কলেজের ভিজিটিং স্কলার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।
আমরা মৌলবাদ বলতে সাধারণভাবে ধর্মীয় মৌলবাদকেই ধরে নিই, কিন্তু ধর্ম ছাড়াও আরো কিন্তু নানা ধরনের মৌলবাদ আজকাল পৃথিবীতে বিস্তার লাভ করেছে, আসলে আছে অনেকদিন থেকেই, কিন্তু এখন খুব প্রকট হয়ে উঠেছে। কারণটা বোধ হয় আমরা যখনই উগ্রবাদের কথা বলি, আমরা ধর্মের কথা বলি, বোধ হয় এ কারণে 19 শতকে খ্রিস্টান ধর্মের প্রোটেস্ট্যান্টদের ধর্মীয় রাজনৈতিক আন্দোলনকে বর্ণনা করার ক্ষেত্রেই এই প্রত্যয়টিকে আমরা প্রথম দেখেছিলাম, যেখানে বাইবেলের মূল পাঠ কি হবে সে বিষয়ে আক্ষরিক কিংবা মূলগত ব্যাখ্যা দেবার একটা ব্যাপার সোচ্চার ছিল। কিন্তু আজকে মৌলবাদের প্রসঙ্গটি কেবলমাত্র ওইখানে থেমে নেই, বরঞ্চ আমি মনে করি যখন আমরা উগ্রবাদের সম্পর্কে কথা বলি তখন এই সত্যকে ভুলে যাওয়াটি ঠিক হবে না যে এর আচরণের মূলটি খুঁজে পাওয়া যাবে তথাকথিত একটি সঠিক বিশ্বাস, যেটাকে আমরা বলি অর্থোডক্সি, এবং সঠিক আচরণ অর্থপ্রাক্সিস, এইকে ধারণ করার যে অতিরিক্ত দাবি এর মধ্যে। এবং এখানেই আসলে কেবলমাত্র ধর্মের বাড়াবাড়ি হিসেবে না দেখে যে কোনো বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অবস্থান এবং যে কোনো ধরনের অপারেশনকে, যেটা আসলে যুক্তির চেয়ে যে কোনো বিশ্বাস কাঠামোকে নিরঙ্কুশ মনে করে এবং সে লক্ষ্যে কাজ করে, তাকেই আমি অতিরিক্তপনা কিংবা যেটাকে আপনি উগ্রবাদ বলছেন কিংবা মৌলবাদ বলি, আমি সেই জায়গাটাকেই বলবো। ভয়ঙ্কর জায়গাটি হচ্ছে এই যে এই উগ্রপন্থা অন্য যে কোনো বিকল্প চিহ্ন পদ্ধতিকে খারিজ করে দেয় এবং এভাবেই এটি কেবল ধর্মের সাথে সম্পর্কিত না থেকে বরং জগৎকে দেখার একটি বিশেষ দৃষ্টিভঙ্গি হিসেবে পরিণত হয়। ফলে আমরা যখন দেখি যে তোমরা হয় আমার সাথে আছো অথবা সন্ত্রাস মোকাবেলায় আমার বিপক্ষে আছো, কিংবা হয় দারুল হার্ব অথবা দারুল ইসলাম, এই যে কথাগুলো বলা হয় এর মধ্যে খুব কমই পার্থক্য থাকে। আমরা দেখেছি যে কুসেরের ইতিহাস, আমরা দেখেছি জিহাদের ইতিহাস সারা পৃথিবীতে, ইয়াজিদি মেয়েদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে শত শত মানুষ তার সিরিয়া থেকে ইউরোপে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, এটা যেমন একদিকে ধর্মীয় মৌলবাদের কথা আমরা বলতে পারি। আবার আমাদের নিকট অতীতে আমাদের জাতীয়তাবাদী যে মৌলবাদ কিংবা অতিরিক্তপনা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছুদিন মানে এই তো গত শতকে নাজি জার্মানিতে ইহুদি নিধনের কথা আমরা বলতে পারি। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছিলাম যে 70 মিলিয়ন পিপলকে হত্যা করা হয়েছিল। আমরা রাজনৈতিক ভাবে যদি দেখি সারা পৃথিবীতে একই মডেল হবে এবং শীতল যুদ্ধের কথা কিন্তু আমরা ভুলে যাইনি।
কাবিদি গায়েন অতএব তার বক্তব্যে এই কথাটা পরিষ্কার ভাবে বলেছেন যে উগ্রবাদ কিংবা মৌলবাদকে শুধুমাত্র ধর্মীয় সংজ্ঞায় সংজ্ঞায়িত করার কোনো কারণ নেই। তিনি ক্রুসেড কিংবা জিহাদের মতো ধর্মযুদ্ধের কথা উল্লেখ করেছেন, কিন্তু পাশাপাশি এই কথাও বলছেন যে উগ্রবাদ আসলে হচ্ছে এমন কিছু বিশ্বাসকে আঁকড়ে ধরা যার বাইরে অন্য সব কিছুকে অগ্রাহ্য করা, প্রান্তিক অবস্থানে নিয়ে যাওয়া। হতে পারে সেটা ধর্মীয় বিশ্বাস, হতে পারে রাজনৈতিক বা সাংস্কৃতিক মতাদর্শ, অথবা জাতিগোষ্ঠীগত সংকীর্ণতা। রোহিঙ্গারা যে নির্যাতনের সম্মুখীন হচ্ছে তার বিপরীতে একদল লোক উগ্রবাদ বা সন্ত্রাসের দিকে ঝুঁকে না পড়ে কি পারত না রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে? এই জিজ্ঞাসার জবাবে কাবেরি গায়েন বলেন,
জাতিগত যে জাতীয়তাবাদী যে আন্দোলনটি তারা করতে পারতেন, সেই জাতীয়তাবাদী আন্দোলনকে কিন্তু ক্ষমতাসীন সেদেশের যে সরকার, প্রথমে ছিল আর্মি সরকার, আর্মি রাজত্ব চলেছে 50 বছর ধরে বার্মাতে, তারপরে এখন গণতান্ত্রিক সরকার, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদের সেইখানে স্থান হচ্ছে না, তারা নদীতে ভেসে আসছেন, তারা বলছেন আমাদেরকে ছাই দাও। এখন সেটিকে কিন্তু ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা আবার তাদের এই আকুতিটাকে ব্যাখ্যা করছে তাদের নিজেদের স্বার্থে ধর্মীয় একটা রং দিতে চাইছে। শুধুমাত্র ধর্মীয় বিষয় নয়, এটি একটি জাতিগত ক্লিনজিং এর বিষয়, একেবারে জাতিগত ভাবে তাদেরকে নির্মূল করে দেওয়া হচ্ছে। ফলে যদি ধর্মীয় কথা বলা হয় তাহলে এটির একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আসে, মুসলিমদের ব্যাপারে একটা বিদ্বেষ পোষণ করার দিকে কেমন যেন হাওয়া বলছে, খুব দুঃখজনক এই হাওয়াটি। এবং এটিকে আমরা দেখতে পাচ্ছি বার্মার সরকার রোহিঙ্গাদের ব্যাপারে এই কথাটি ব্যবহার করছে এবং তারা তাদের জাতিসত্তা, তাদেরই ভূখণ্ডে হাজার বছর ধরে বাস করা মানুষদের তাদের জাতিসত্তা দিতে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, তাদের অধিকার দিতে চাচ্ছেন তো নাই, এমনকি তাদেরকে হত্যা করা হচ্ছে। এবং আমি দেখলাম যে গণতন্ত্রের মানুষ কন্যা বলা হতো যে অংশকে তিনি পর্যন্ত এই গণহত্যাকে তিনি জিনার করেছেন।
ডক্টর কাবেরি গায়েন তার বক্তব্যে অং সান সুচি সম্পর্কে একটা জিজ্ঞাসা রেখেছেন। একসময়কার গণতন্ত্রকামী এই নেত্রী, যিনি মিয়ানমারের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, জেল খেটেছেন এবং আপোষহীনতার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি রোহিঙ্গা নিধনের এই ঘটনায় দীর্ঘদিন নিশ্চুপ থেকেছেন এবং বর্তমানে বিশ্ব জনমতের চাপে তিনি যদিও এ ব্যাপারে কথা বলছেন, তবুও তাঁর কথায় সেরকম প্রতিবাদের সুর অনুপস্থিত যেমনটি অনেকেই আশা করেছিলেন। এর কারণ সম্পর্কে বলছিলেন ইংল্যান্ডের নিউক্যাসল থেকে দক্ষিণ এশিয়ার কাউন্টার টেরোরিজম বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ব্ল্যাকবার্ন।
Crisis has actually shown us exactly how much power does she have. It's a fledgling democracy, it's a new democracy, but how much power did she concede from the military? And I think this crisis has shown that she hasn't really got that much power.
Chris Blackburn মনে করেন যে বর্তমান এই সংকট প্রমাণ করছে যে অং সান সুচির ক্ষমতা ঠিক কতখানি, সে দেশের এই নতুন গণতন্ত্রে তিনি সেনাবাহিনীর কাছ থেকে ঠিক কতখানি ক্ষমতা পেয়েছেন সেটা কিন্তু পরিষ্কার নয়। এই সংকটই প্রমাণ করল যে তাঁর হাতে যথেষ্ট ক্ষমতা নেই। ক্রিস একথাও বলেন যে ব্যাপারটা যেন পরস্পর বিরোধী, বৌদ্ধদের তিনি দেখেছেন, জেনেছেন অহিংস শান্তিবাদী মানুষ হিসেবে। কিন্তু যখন মিয়ানমারে এই উগ্রবাদ দেখা দেয়, তখন এর কোনো মানে বোঝা যায় না। বিষয়টি বড়ই জটিল মনে হয়। জটিল মনে হলেও আমাদের মূল প্রতিপাদ্য যে বিষয়টি, সেটি হল উগ্রবাদ কোনো একটি ধর্ম বা কোনো একটি মতবাদের মধ্যে সীমিত নয়। বর্তমানে আমরা যে আন্তর্জাতিক উগ্রবাদ লক্ষ্য করি, যেটি প্রধানত কথিত ইসলামী উগ্রবাদ, সেটি অন্য যে কোনো উগ্রবাদের মতোই এক ধরনের অনুকূল পরিবেশে সন্ধান করে, যে পরিবেশে তারা উগ্রবাদকে লালন করতে পারে। মিয়ানমারে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, দুর্ভাগ্যবশত তা আন্তর্জাতিক উগ্রবাদের সহায়ক হতে পারে। অধ্যাপক আলী রিয়াজ বলছিলেন সে কথাই।
আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন কিংবা উগ্র আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন, যে কোনো পরিবেশে অনুকূল পরিবেশ পেলেই সেটার সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে এবং করেছে। সেটা আমরা সিরিয়ার ক্ষেত্রে দেখেছি, সেটা আমরা ইরাকের ক্ষেত্রে দেখেছি, আমরা সেটা ফিলিপিন্সের ক্ষেত্রে দেখেছি, এবং এর বাইরেও আপনি যদি যান আফ্রিকার বিভিন্ন দেশে আমি উদাহরণ দিয়ে বলতে পারি। অনুকূল পরিবেশের কারণগুলি মোকাবেলা করা দরকার, অন্যথায় এই পরিস্থিতি সম্পর্কে আপনি যতই আলোচনা করুন, যতই আপনি নিরাপত্তার ঝুঁকির কথা বলেন, সেই নিরাপত্তার ঝুঁকি বাস্তবায়িত হবে যদি আপনি ওই পরিস্থিতির কারণ মোকাবেলা করতে না চান। যে নিরাপত্তার বড় ঝুঁকিটা হচ্ছে, ধরুন হিউম্যান সিকিউরিটির ক্ষেত্রে তো বড় রকম ঝুঁকি তো তৈরি হয়েই গেছে। 4 লাখ মানুষ এবং তার সঙ্গে যারা বাংলাদেশে আছেন তাদের এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হলো, ফলে হিউম্যান সিকিউরিটির বিবেচনায় একটা বড় রকম সিকিউরিটি চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে। এনভায়রনমেন্টাল সিকিউরিটির কথা চিন্তা করেন, কারণ সিকিউরিটি তো মাল্টি ডিমেনশনাল জিনিস। এখনকার দিনে কেবলমাত্র আপনি একেবারে ট্রেডিশনাল সিকিউরিটি চিন্তা করলে তো হবে না, কারণ ওগুলি একটা ইম্প্যাক্ট আছে। এনভায়রনমেন্টাল সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে। এগুলি আছে, তার বাইরে ট্রেডিশনাল সিকিউরিটির অর্থে যে সংকটটা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন, সেই আশঙ্কাটা থাকছে। কেননা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনগুলোর সুযোগের সন্ধানে আছে, বিশেষ করে যখন আপনি দেখতে পাচ্ছেন যে মধ্যপ্রাচ্যে বিশেষত ইরাক এবং সিরিয়া থেকে তাদের পশ্চাদ প্রসারণ করতে হচ্ছে, এবং আল কায়দার ক্ষেত্রে যেটা হয়েছে বিভিন্ন রকম আঞ্চলিক সংগঠনগুলো শক্তিশালী করার পরে এই কিছুদিন আগেই আল কায়দার পক্ষ থেকে তাদের কোড অফ কন্ডাক্ট, আল কায়দা ইন সাউথ এশিয়া যেটা আর কি ইকিউআইএস, তাদের কোড অফ কন্ডাক্ট প্রকাশ করা হয়েছে। যখন আমি এই আশঙ্কাটা প্রকাশ করেছিলাম যে এটা আসলে ইঙ্গিত দিচ্ছে যে এখন তারা দক্ষিণ এশিয়ার দিকে মনোযোগ দেবে, যদিও দক্ষিণ এশিয়াতে আল কায়দার সূত্র না, কিন্তু এখন আবার নতুন করে তারা মনোযোগ দেবে, তো এই এই আশঙ্কাগুলি থেকে যাচ্ছে। ডেসপারেট কিছু লোক এবং ডেসপেয়ারের মধ্যে আছে, তাদের সামনে কোনো সম্ভাবনা নেই, আপনি সম্ভাবনা না দেখানো পর্যন্ত তাদের কাছে পৌঁছাবার খুব বড় রকম পথ তৈরি হয়ে গেছে।
সেজন্যই সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই মরিয়া হয়ে ওঠা মানুষগুলোর সব ধরনের নিরাপত্তা বিধান প্রয়োজন। নিরাপত্তার সংজ্ঞা কেবলমাত্র প্রথাগত সামরিক সংজ্ঞার মধ্যে সীমিত নয়। বাস্তুহারা, নিজের দেশ থেকে বিতাড়িত এই সব মানুষের বেঁচে থাকার অধিকার এবং সামগ্রিকভাবে মানবাধিকার নিশ্চিত না হলে উগ্রবাদ কেবল উগ্র থেকে উগ্রতরই হতে পারে। উগ্রবাদ, উৎকণ্ঠা এবং উত্তরণ, এই ধারাবাহিকের আগামী পর্ব আগামী রোববার শোনার আমন্ত্রণ রইল।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
ধর্মীয় স্বাধীনতা বিষয়ে পররাষ্ট্র দপ্তরের বার্ষিক রিপোর্ট, যেখানে 1999টি দেশ এবং অঞ্চলের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির ব্যাখ্যা করা হয়, সেখানে বিশ্বজুড়ে স্বৈরাচারী সরকারদের মধ্যে অন্যতম যোগসূত্রতা হচ্ছে বৈষম্যমূলক আইনের ব্যবহার এবং জনগণের ধর্মীয় এবং বিশ্বাসভিত্তিক স্বাধীনতা অস্বীকারের নিমিত্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। ইরান সরকার মিথ্যা ঈশ্বরপ্রীতি আইনের অজুহাত তুলে ধর্মীয় সংখ্যালঘু এবং তথাকথিত ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী স্বৈরাচারী সরকারের বিরোধিতাকারীদের শাস্তি দিয়ে থাকে। এদের বিরুদ্ধে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সৌদি সরকার অমুসলমানদের প্রকাশ্যে ধর্মীয় রীতিনীতি পালনের অধিকারকে স্বীকৃতি দেয় না। সৌদি সরকার ধর্মীয় সংখ্যালঘুদের ঈশ্বরের প্রতি প্রেম, নাস্তিকতা, ধর্মের বিরুদ্ধে অসভ্য গালাগালি, ইসলাম ধর্ম বিষয়ে সরকারের ব্যাখ্যার অবমাননার কারণে অমুসলমান ধর্মীয় সংখ্যালঘুদের অপরাধী আইনের আওতায় শাস্তি দিয়ে থাকে। পাকিস্তানে ধর্মের বিরুদ্ধে গালাগাল বা কটুক্তির জন্য যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেয়া হয়। চীনা সরকার বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের কারণে হাজার হাজার সংখ্যালঘুদের আটক, অত্যাচার এবং কারাদণ্ড দিয়ে থাকে। রাশিয়া সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় সংখ্যালঘু ধর্মীয় গ্রুপ এবং সংস্থার সদস্যদের আটক ও জরিমানা করে থাকে। তবে সব খবর কিন্তু নেতিবাচক নয়। ধর্মীয় সংখ্যালঘুদের দমনের ক্ষেত্রে নিকৃষ্ট লঙ্ঘনকারী আইসিসকে তাদের দখলিত এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। জনগণ তাই আবারও তাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে সেখানে উপাসনা করতে পারছেন। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এখানে ফলপ্রসূ হয়েছে। ভিয়েতনামে ধর্মীয় আচার নীতি অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। ধর্মীয় অনুশাসনের নতুন আইন যখন ভিয়েতনামের মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, আইনি ব্যবস্থা তখন মুক্ত ও খোলা প্রার্থনার জন্য সরকারি স্বীকৃতির পরিবর্তন আনতে প্রতিশ্রুতি ব্যক্ত করে। বিশ্বের বিভিন্ন এলাকায় এখন ধর্মীয় সহিষ্ণুতা বৃদ্ধি পাচ্ছে। মরক্কোর মারাকেশে ইসলামী পণ্ডিতরা ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সমান নাগরিকত্ব প্রদানের ঘোষণা করেছেন। তুনিশিয়া সরকার জেরবা আইল্যান্ড সিনাগগে বার্ষিক তীর্থ সমাগমের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ইউনাইটেড আরব এমিরেটস ও ওমান খ্রিস্টান চার্চ হিন্দুদের টেম্পল এবং শিখদের গুরুদ্বারা নির্মাণের অনুমতি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, কাউকে ভয়ভীতি নিয়ে বসবাস করা, গোপনে লুকিয়ে প্রার্থনা করা অথবা ধর্মীয় বিশ্বাসের কারণে বৈষম্যের শিকার হওয়া উচিত নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, আমরা এমন একটা দিনের আশা করব যখন সকল ধর্মের জনগণ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি ও হিন্দুরা অন্তর দিয়ে এবং তাদের বিবেক অনুযায়ী প্রার্থনায় সামিল হতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক, ফ্যান পেজ, বল এবং ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি। উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া, সঙ্গে রয়েছেন রোকেয়া হায়দার।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা তাহলে শুরু করি তাহেরা, তোমার হাতে তো চিঠি দেখছি।
আজকের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন আব্দুল মান্নান, ভিওএ লিসনার্স ক্লাব, গ্রাম সোনামনসা, ডাক সোনা চাঁদিহাট, চাপাই নবাবগঞ্জ থেকে। আপনার ইমেলের অংশবিশেষ পড়ছি। লিখেছেন, আমরা জানতে পারলাম আপনাদের শ্রোতা সম্মেলন এবার কলকাতায় হবে। এ খবর শুনে আমাদের খুব ভালো লাগলো। আমি কি কলকাতার শ্রোতা সম্মেলনে যোগদান করতে পারি? আশা করি ওই শ্রোতা সম্মেলনে যোগদানের সুযোগ দেবেন। আপনাদের আমন্ত্রণ পেলে ভারতে ছুটে যাব, ভিওএ কে ভালোবাসার টানে। তো রোকে আপা, এই চিঠির উত্তর আপনি দিন, আপনি তো যাচ্ছেন।
দেখা যাক কি বলতে পারি। আব্দুল মান্নান, আপনি যখন ভিওএ লিসনার্স ক্লাবের সদস্য, আমি শুধু এটুকুই বলতে পারি যে আপনার যদি ভিসা থাকে, আপনি যদি কলকাতা যেতে চান, অবশ্যই যেতে পারেন। কলকাতার শ্রোতা সম্মেলন 3রা অক্টোবর বেলা 11:00 থেকে বিকেল 3টে পর্যন্ত। যদি আপনার ইচ্ছে হয় এবং যদি সম্ভব হয় ভিসা নিয়ে অবশ্যই কলকাতা যাবেন অক্টোবরের 3 তারিখে 11:00 থেকে 3টে পর্যন্ত। তো এই আমন্ত্রণ জানাচ্ছি।
কোথায় এই শ্রোতা সম্মেলন হচ্ছে আপনি যদি জানিয়ে দেন, তাহলে আমাদের এই শ্রোতার জন্য এবং অন্যান্য শ্রোতারা যদি যেতে চান,
আমরা পরে জানিয়ে দেব। আমরা পরে জানিয়ে দেব উনাকে, এই জন্য বললাম যে উনার ভিসা পেতে হয়তো টাইম লাগবে। তো যাই হোক, আমি পরে জানিয়ে দেব যে আমরা কোথায় করছি, টাইমটা বলে দিলাম। আমাদের একজন শ্রোতা বন্ধু এ কে মুস্তাফা, তিনি হাতিয়া নোয়াখালী থেকে চিঠি লিখেছেন আমাদের কাছে। তো আসুন, টেলিফোন নাম্বার দিয়েছিলেন মুস্তাফা, তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছি। মুস্তাফা, আপনি লাইনে আছেন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন?
আমি এ কে মুস্তাফা, চৌমনি বাজার পোস্ট অফিস, সূর্যমুখী, হাতিয়া নোয়াখালী, বাংলাদেশ থেকে বলছি।
আচ্ছা, তো আপনি আপনার, হ্যাঁ, আপনি আমাদের অনুষ্ঠান শোনেন, মিতালী অনুষ্ঠান, বিশেষ করে হ্যালো ওয়াশিংটনের কথা লিখেছেন যে আপনি খুবই পছন্দ করেন, আলাপনের কথাও লিখেছেন, তো বলুন আপনি আপনার আমাদের কোন অনুষ্ঠান ভালো লাগে, কেমন লাগে, কতদিন আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন?
জি, আমি বলছি, আমি মিতালী অনুষ্ঠানের একজন আগ্রহী শ্রোতা। মিতালী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মনের অনুভূতিগুলো প্রকাশ করতে সক্ষম হই। আমি ভয়েস অফ আমেরিকার একজন পুরানো শ্রোতা। 1968 খ্রিস্টাব্দে ভয়েস অফ আমেরিকাতে চিঠি লিখে আমার দৃষ্টিতে আমেরিকা একখানা বই পেয়েছিলাম। 1970 খ্রিস্টাব্দে 12 নভেম্বর প্রয়োজনকরী ঘূর্ণিঝড়ে ভাসিয়ে নিয়ে গেছে, তখন আমি ছাত্র ছিলাম। ভয়েস অফ আমেরিকাকে মনে প্রাণে ভালোবাসি। ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান না শুনে ঘুমাতে যেতে পারছি না। মিতালী অনুষ্ঠানের মাধ্যমে ভাইয়া সরকার কবিরউদ্দিন, আপা তাহেরা কিবরিয়া, আপা রোকে হায়দার সহ সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে আমাদের অনুষ্ঠান শোনেন এবং এখন যে মন্তব্য বক্তব্য রাখছেন সেটার জন্য অনেক ধন্যবাদ।
জি জি, বহু আগে ক্যালেন্ডার সাথে ভয়েস অফ আমেরিকা লেখা স্টিকার, ফিতা ও কলম পেয়েছিলাম, মনে পড়ছে। আলাপন অনুষ্ঠান ও হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান শ্রোতাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধি করছে বলে মনে করছি। হ্যালো ওয়াশিংটন ও আলাপন অনুষ্ঠান বন্ধ না করার অনুরোধ করছি। নতুন বছরের ক্যালেন্ডার পাঠানোর প্রত্যাশা করছি। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, নতুন বছরের ক্যালেন্ডার যদি এসে যায়, কারণ এখন তো অক্টোবর মাস প্রায় চলে আসছে, তো আমরা চেষ্টা করব পাঠাতে। আর একটি কথা, যে আপনি হ্যালো ওয়াশিংটন এবং আলাপন বন্ধ না করার কথা বলেছেন, ভালো লাগছে আপনাদের, শ্রোতাদের ভালো লাগার জন্যই আমাদের সব আয়োজন। তো অবশ্যই হ্যালো ওয়াশিংটন তো বন্ধ করার প্রশ্ন ওঠে না, আলাপন যখন এখন শুরু করেছি বেশ কিছুদিন অবশ্যই প্রচারিত হবে। আর এছাড়া আপনারা এত দূর থেকে এই হাতিয়াতে রাত্রে জেগে, আজকে তো বেশ রাত হয়ে গেল, আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, সেই সঙ্গে আমাদের সাথে কথা বলছেন, আমাদের খুবই ভালো লাগে। আপনার মতো যারা আগ্রহী শ্রোতা তাদের কাছেই আমাদের অনেক কিছু পাওয়া, এবং আমরা মনে করি যে আপনাদের মতো শ্রোতাদের কাছ থেকেই আমরা যা সাড়া পাই সেটাই আমাদের অনেক অনেক পাওয়া। আমাদের সকল প্রচারের মূল লক্ষ্য হচ্ছেন আমাদের শ্রোতা বন্ধুরা। তো আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এত রাত পর্যন্ত জেগে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আসসালামু
আলাইকুম। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল চিঠি লিখেছেন রায়বাহাদুর রোড, বেহালা, কলকাতা থেকে। আপনি শ্রোতা সম্মেলন সম্পর্কে জানতে চেয়েছেন, আপনি যদি কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষায় অথবা কমল পাল শ্রোতা সমন্বয়ক তাদের সাথে যোগাযোগ হয়ে থাকে বা যোগাযোগ করেন, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আর হ্যাঁ, মিডিয়াম ওয়েবে আমাদের সম্প্রচার ভালো যে শোনা যায় না সেটা আমরাও যেমন উপলব্ধি করি, শ্রোতারাও তাই করেন, এবং আমরা কর্তৃপক্ষের কাছে বারবারই জানাচ্ছি, যদি কোনো ব্যবস্থা করেন অবশ্যই আপনাদের জানাবো। আর শ্রোতা সম্মেলনে আশা করছি কলকাতায় দেখা হবে। চিঠি লেখার জন্য ধন্যবাদ।
এর পরের ইমেলটি লিখেছেন গাজী মমিনউদ্দিন, সভাপতি ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব, কাটিয়া মন্দির রোড, সাতক্ষীরা থেকে। লিখেছেন রোহিঙ্গা সংকট নিয়ে ফোন ইন ভালো লেগেছে। আপনি হয়তো বোঝাতে চেয়েছেন আলাপন অনুষ্ঠান খুব ভালো লেগেছে, নিজের অংশগ্রহণের কারণে আরও বেশি ভালো লেগেছে। ভাই গাজী মমিনউদ্দিন, ভালো লাগছে যে আপনি আমাদের অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন, তবে একই প্রসঙ্গ নিয়ে 20 সেপ্টেম্বরের অনুষ্ঠানটি নিশ্চয়ই শুনেছেন, এটাও ছিল রোহিঙ্গা সংকট এবং ইউএন প্রসঙ্গে আমাদের হ্যালো ওয়াশিংটন নিশ্চয়ই শুনেছেন। আশা করি আগামীতে আবারও লিখবেন। আপনার ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ ওসমান গনি, গ্রাম ও ডাক পশ্চিম চরণদ্বীপ, চরণদ্বীপ, বোয়ালখালী, চট্টগ্রাম থেকে। আপনার চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। লিখেছেন, আমি আপনাদের প্রচারিত সংস্থার কার্যক্রম শুনে থাকি নিয়মিতভাবে, এবং আপনাদের প্রচারিত সংস্থা থেকে শান্তির পরিপ্রেক্ষিতে নানা বিষয় নিয়ে অনুষ্ঠান প্রচার করার অনুরোধ করছি। আমার জন্য আগামী বছরের ক্যালেন্ডার এবং আপনাদের কার্যক্রম সহ অনুষ্ঠান সূচি পাঠাতে অনুরোধ জানাচ্ছি।
ক্যালেন্ডার হাতে এলে অবশ্যই পাঠাবো, তবে ক্যালেন্ডার আস্তে আস্তে তো নভেম্বর মাস হয়ে যাবে, একটু তো অপেক্ষা করতেই হবে। আশা করছি গত বছরের মতন এত দেরি হবে না এবার।
আর শান্তি বিষয়ক অনুষ্ঠানের কথা বলেছেন ভাই, আপনি যদি আমাদের অনুষ্ঠান শোনেন তাহলেই বুঝতে পারবেন যে আমরা নানা বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান করে থাকি, এবং ঢাকা ঢাকা থেকে এবং কলকাতা থেকে আমাদের যে সংবাদদাতারা আছে তারাও কিন্তু নানা বিষয়ে অনুষ্ঠান পাঠান এবং এইসব অনুষ্ঠানে শান্তির বিষয়টা কিন্তু প্রতিফলিত থাকে। শ্রোতাবন্ধুরা, হাতে আর সময় নেই, আপনাদের আরও একবার জানিয়ে দিচ্ছি, আমাদের কাছে সরাসরি ডাকযোগে ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে আপনাদের ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাসর, আজ এ পর্যন্তই।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন শেগুফতা নাসরিন কুইন।
আঙ্গেলা মার্কেল রবিবার চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর হিসেবে কেন্দ্রীয় নির্বাচনে জয়লাভ করেছেন। তবে ঐতিহাসিক ওই নির্বাচনে তার ক্ষমতাসীন খ্রিশ্চিয়ান ডেমোক্র্যাট দল, যা অনুমান করা হয়েছিল তার চাইতে কম ভোট পেয়েছে। তবে জার্মানির বিতর্কিত অতি ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি, যা অনুমান করা হয়েছিল তার চাইতে বেশি ভোট পেয়েছে। ভোট কেন্দ্র বন্ধ হওয়ার পর যারা ভোট দিয়েছেন তাদের জনমত সমীক্ষায় বলা হয়েছে মার্কেলের ক্ষমতাসীন খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং বেভারিয়ায় তাদের উপদল দ্য খ্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন 32.5% ভোট পাবে। এর আগে অনুমান করা হয়েছিল যে ওই দুই দল একযোগে 36-39% ভোট পাবে। উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেসব অপমানজনক মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জবাবে আরও হুমকি প্রদান করেছেন। ট্রাম্প টুইটার বার্তায় বলেছেন, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ভাষণ শুনলাম, তার ভাষণে যদি ছোট রকেটম্যানের ভাবনার প্রতিফলন থাকে তারা বেশি দিন টিকে থাকবে না। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের বিরুদ্ধে অপমানজনক সব মন্তব্য করেন। রি ইয়াং হো বলেছেন, ট্রাম্পের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। ট্রাম্প মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে রকেটম্যান নামে আখ্যায়িত করেন এবং বলেন উন তার পারমাণবিক কার্যক্রম নিয়ে আত্মঘাতী মিশনে নেমেছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থা বলেছে, রোহিঙ্গা যারা মিয়ানমার থেকে পালিয়ে গেছে তাদের খাদ্য আশ্রয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ব্যাপক আন্তর্জাতিক সহায়তা। ইউএনএইচসিআর এর প্রধান ফিলিপো গ্রান্ডি রবিবার বাংলাদেশের কক্সবাজারে বলেছেন, 4,30,000-এর বেশি মানুষ যারা মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে গেছে তাদের ব্যাপক প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন। তিনি বলেন, যে শরণার্থীরা সরে গেছেন সবে গেছেন তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি, আমি দেখেছি যে তাদের প্রয়োজনের ব্যাপকতা কত বিস্তৃত। তাদের সব কিছুর প্রয়োজন রয়েছে, তাদের প্রয়োজন খাদ্য, বিশুদ্ধ পানি, আশ্রয়স্থল, স্বাস্থ্য পরিচর্যা এবং সবচাইতে জরুরি ও বড় প্রয়োজন ভালো থাকার জায়গা। গ্র্যান্ডি আরও বলেন, সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে, কারণ সহিংসতার কারণেই জনগণ মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছে। ইরান শনিবার যে ঘোষণা করেছে যে তারা সাফল্যের সঙ্গে নতুন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, পশ্চিমী নেতারা তার বিরূপ সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার টুইটার বার্তায় বলেন, ইরান এইমাত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছতে পারে, তারা উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করছে। এক আত্মঘাতী বোমা আক্রমণকারী আফগানিস্তানের রাজধানী কাবুলে নেটো কনভয়ের ওপর হামলা চালিয়েছে। হামলায় অন্তত 3 জন আহত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা আফগান বেসামরিক লোকজন আহত হয়েছে, বিদেশি সেনারা কেউ হতাহত হয়েছে কিনা তা তিনি বলেননি।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল ডুবিনস্কি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শারদীয় পুজোর শুভেচ্ছা, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.